ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শনিবার বেলা 11টা আর বাংলাদেশ ও ভারতে শনিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা চলছে গোটা ভারত জুড়ে।
আবার ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সংগঠন শোক প্রকাশ করেছেন।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি ব্যয় প্রস্তাবে সই করেছেন যা সেপ্টেম্বর মাস থেকে ফেডারেল সরকারের অর্থায়নকে নিশ্চিত করেছে এবং যার ফলে শুক্রবার থেকে সরকারি অফিস বন্ধ এড়ানো গেছে। এই ব্যয় প্রস্তাবে মোট $1,40,000 কোটি বিধান রয়েছে এবং সরকারের অসামরিক কর্মচারীদের জন্য 3.1% বেতন বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া $73,800 কোটি প্রতিরক্ষা ব্যয় বিষয়ক প্রস্তাবেও তিনি স্বাক্ষর করেছেন। ট্রাম্প মহাকাশ বাহিনী গঠনও অনুমোদন করেছেন এবং সামরিক বাহিনীর সদস্যদের জন্য 3.1% বেতন বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া 12 সপ্তাহের জন্য বেতনসহ মাতৃত্ব ও পিতৃত্বের সময়কার ছুটি দেওয়ার বিধানও রয়েছে। ডেমোক্রেটিক দল নিয়ন্ত্রিত কংগ্রেসের প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন অনুমোদন লাভ করার কয়েকদিনের মধ্যেই রিপাবলিকান এবং ডেমোক্রেটিক বিধায়করা অর্থ বিল সম্পর্কে আপোষ করার পরপরই প্রেসিডেন্ট সেই প্রস্তাবে সই করেন। সিরিয়ার তেল মন্ত্রক এবং রাষ্ট্রপরিচালিত টেলিভিশন বলছে সিরিয়ার মধ্যাঞ্চলে প্রায় একই সময়ে খুব সম্ভব ড্রোন আক্রমণে সরকার পরিচালিত 3টি তেল ও গ্যাস স্থাপনায় আঘাত হানা হয়েছে। তবে হামলার দায় কেউ স্বীকার করেনি। এই হামলার লক্ষ্য ছিল দেশের দুটি শোধনাগারের মধ্যে অন্যতম হোমসের তেল শোধনাগার। তাছাড়া হোমস প্রদেশের বিভিন্ন স্থানে আরও দুটি প্রাকৃতিক গ্যাস স্থাপনায় আক্রমণ চালানো হয়। তেল আমদানিতে পশ্চিমী নিষেধাজ্ঞা এবং দেশের অধিকাংশ তেল ক্ষেত্রগুলো কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকার কারণে এবছরের গোড়া থেকেই সিরিয়া তেল ঘাটতির সম্মুখীন। সিরিয়ার তেল মন্ত্রক বলছে এই আক্রমণের কারণে ওই সব স্থাপনার উৎপাদন ইউনিটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বলে যে আগুন নেভানো হচ্ছে এবং কোনো কোনো স্থানে মেরামতের কাজও শুরু হয়েছে। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী জানাচ্ছেন।
টানা 9 বারের মতো উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিলরদের কণ্ঠ ভোটে এই প্রস্তাব পাশ হয়। দলের সাধারণ সম্পাদক পদে চমক আসতে পারে এমন জল্পনা কল্পনা থাকলেও শেষ পর্যন্ত ওবায়দুল কাদের দ্বিতীয় দফায় এই পদে নির্বাচিত হয়েছেন। কাউন্সিলে প্রেসিডিয়াম সদস্য কাউকে বাদ দেওয়া হয়নি, নতুন করে 3 জনকে নেওয়া হয়েছে। এরা হলেন শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন যুক্ত হয়েছেন ডক্টর হাসান মাহমুদ ও আফম বাহাউদ্দিন নাসিম। মাহবুল হানিফ ও ডাক্তার দীপুমণি বহাল রয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে কোনো দিক নির্দেশনা নেই, তাই জাতি হতাশ হয়েছে। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা আমির খসরুর প্রতিবেদন।
আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কাউন্সিলে কোনো দিক নির্দেশনা নেই বলেও তিনি মন্তব্য করেন শনিবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে।
দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, রাজনৈতিক যে কোনটাই তারা কোনো দিক নির্দেশনা দিক নির্দেশনা তারা এই সম্মেলনে দিতে ব্যর্থ হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কাউন্সিলের মাধ্যমে গণতন্ত্রহীনতা থেকে গণতন্ত্রে উত্তরণের কোনো পথ দেখাতে পারেনি আওয়ামী লীগ। জাতির প্রত্যাশা ছিল হয়তো গণতন্ত্রে উত্তরণের একটি পথ দেখা যাবে, বরং ওখানে ব্যক্তির বন্দনা আর গুণকীর্তনই শুধু করা হয়েছে। তিনি বলেন বিএনপিকে কোনো স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম করতে বাধাবিঘ্ন সৃষ্টি করা হচ্ছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ ভারতের সর্বত্রই ছড়িয়ে পড়েছে। পুলিশের গুলিতে দুদিনে কেবল উত্তরপ্রদেশেই মারা গেছেন 12 জন। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
অসম ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ থিতিয়ে এলো পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দিল্লি হয়ে গোটা উত্তর ভারতে, ওদিকে কর্ণাটক হয়ে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় তা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে দেশের রাজধানী দিল্লি ছাড়া সবচেয়ে বেশি বিক্ষোভ দেখানো হচ্ছে বিজেপি শাসিত কর্ণাটক ও উত্তরপ্রদেশের মতন রাজ্যগুলোতে। যোগী আদিত্যনাথের পুলিশের গুলিতে গতকাল মৃত্যু হয়েছে 6 জন বিক্ষোভকারীর, আজ শনিবার মারা গিয়েছেন আরও 6 জন। পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল আগামীকাল লখনৌতে যাবে। উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল আজ সাংবাদিকদের বলেন, বহিরাগতরা রাজ্যে এসে গণ্ডগোল বাঁধাচ্ছে, বিক্ষোভকারীদের কেউ কেউ বাংলায় কথা বলছিলেন, পুলিশ খোঁজ নিচ্ছে। তৃণমূলের বক্তব্য, পশ্চিমবঙ্গে বিজেপির লোকেরা লুঙ্গি আর ফেজ টুপি পরে মুসলমান সেজে ভাঙচুর চাল দিয়েছে, ধরা পড়ে যাওয়ায় বিজেপি প্রশাসন এইভাবে বদলা নিতে চাইছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শুনবেন অধিবেশনে আরও পরের দিকে। ওদিকে ভারতের রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হতেই দেশের কেন্দ্রীয় সরকার সমস্ত সংবাদ মাধ্যমের কাছে একটি নির্দেশিকায় দেশবিরোধী ভাবনাকে প্রশ্রয় দেয় এমন কিছু সম্প্রচার করতে নিষেধ করেছে। এ সম্পর্কে কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
গতকাল 20 ডিসেম্বর জারি হওয়া নতুন নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, গত 11 ডিসেম্বর দেশের কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের প্রকাশিত নির্দেশিকায় দেশবিরোধী ও হিংসা ছড়াতে পারে এই ধরনের অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে এখনও কিছু টিভি চ্যানেল ওই নির্দেশিকা অমান্য করছে, এমন খবর ও অনুষ্ঠান দেখাচ্ছে যা অশান্তি ছড়াতে পারে। তাই ফের এই বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে। নির্দিষ্ট করে জানানো হচ্ছে যে দেশের অখণ্ডতায় আঘাত আনতে পারে এমন কোনো বিষয়বস্তু প্রচার করা যাবে না। হিংসা ছড়াতে বা আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এমন খবরও সম্প্রচার করা যাবে না, করা যাবে না জাতীয়তাবাদ বিরোধী খবরও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের একটি আদালত আজ 33 বছর বয়সী একজন বিদ্যজনকে ধর্মীয় অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। এই বিচার প্রক্রিয়া 6 বছর ধরে চলে। জুনায়েদ হাফিজকে পাকিস্তানের মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের অবমাননার জন্য অভিযুক্ত করা হয়। তিনি দাবি করেছিলেন যে কোরআন শরীফ মেসোপটেমিয়ার লোক কাহিনী থেকে নেওয়া হয়েছে। তার কম্পিউটারে এমন সব বিষয় পাওয়া গেছে যেখানে ইসলামের নবী সম্পর্কে অবমাননামূলক মন্তব্য ছিল। প্রাথমিক পুলিশ রিপোর্টে তার বিরুদ্ধে এমন 2টি ফেসবুক গ্রুপ পরিচালনার জন্য অভিযোগ আনা হয় যেখানে ধর্মবিরোধী পোস্ট ছিল। তার পরিবার এবং আইনজীবীরা দাবি করছেন যে তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ আনা হয়েছে এবং এগুলো হচ্ছে, তিনি যে বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং লেকচারার হিসেবে পড়াচ্ছিলেন সেখানকার রাজনীতির ফল। হাফিজের বাবা জার্মান বেতার ডয়েচে ভেলেকে বলেন যে মুলতানের ওই বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁর ছেলের উদার দৃষ্টিভঙ্গির জন্য একটি রক্ষণশীল ছাত্র সংগঠন তাঁকে পছন্দ করত না। স্বাধীন অলাভজনক প্রতিষ্ঠান হিউম্যান রাইটস কমিশন ইন পাকিস্তান আজকের এই রায়ে হতাশা প্রকাশ করে বলেছে যে গত 5 বছরে অন্তত 8 জন বিচারক মিস্টার হাফিজের মামলার শুনানি করেছেন এবং এর ফলে প্রকৃতপক্ষে ন্যায় বিচার পাওয়া অসম্ভব। অন্যদিকে সরকারি পক্ষের কৌঁসুলি চৌধুরী জিয়াউর রহমান বলেছেন মামলাটির রায় হয়েছে এর গুণাগুণ বিচার করেই। হংকংয়ের দাঙ্গা পুলিশ আজ বিভিন্ন বিপণী কেন্দ্রে অভিযান চালিয়ে সরকার বিরোধী বিক্ষোভকারীদের তাড়া করেছে। এইসব বিক্ষোভকারী বড়দিনের আগে সপ্তাহান্তের বড় রকমের কেনাকাটার সময় তাদের দাবি জোরালোভাবে তুলে ধরার জন্য সেখানে সমবেত হয়েছিল। চীনের সীমান্ত সংলগ্ন ইউএন লং শহরের একটি বিপণী কেন্দ্রে শত শত বিক্ষোভকারী কালো পোশাক পরে 5 মাস আগে একটি ট্রেন স্টেশনে আক্রমণের স্মরণে প্রতিবাদ জানাচ্ছিল। ওই আক্রমণের সময় সাদা টি শার্ট পরা লোকজন পাইপ এবং খাম্বা দিয়ে বিক্ষোভকারী ও রাস্তার লোকজনকে মারধর করে। ওই ঘটনায় সাহায্যের ডাকে দ্রুত সাড়া দিতে পুলিশের ব্যর্থতা এবং কোনো অপরাধীকে আটক না করার জন্য পুলিশের সমালোচনা করা হয়েছে। পরে তারা বেশ কয়েকজনকে আটক করেছে যারা কিনা সংগঠিত অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট। উত্তর কোরিয়ার মানবাধিকার সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের সাম্প্রতিক সমালোচনা বিষয়ে আজ উত্তর কোরিয়া তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা সতর্ক করে দিয়ে বলেছে যে যুক্তরাষ্ট্রকে তাদের কথায় দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের জন্য চড়া মূল্য দিতে হবে। উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রক সুনির্দিষ্টভাবে সম্প্রতি ভয়েস অফ আমেরিকাকে দেয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সাক্ষাৎকারের কথা নিয়ে আপত্তি জানায়। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে এবং ফেসবুক ও ইউটিউবে দেখতে পাচ্ছেন। বিশ্ব সংবাদেই শুনেছেন, ভারতে নাগরিকত্ব আইনের বিরোধিতায় চলছে তীব্র বিক্ষোভ। দেশটির মুসলিম প্রধান এলাকাগুলোতে সে বিক্ষোভের ব্যাপকতা আরও বেশি। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গত 13 ডিসেম্বর থেকে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরোধিতা চলছে গোটা ভারত জুড়ে। আসাম থেকে শুরু হয়েছিল এই বিরোধিতা, ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই গোটা দেশ জুড়েই। প্রসঙ্গত বলা যেতে পারে, এই আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে পীড়িত লোকেরা যারা রিলিজিয়াস মাইনরিটি তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। এই আইনের বিরোধিতায় ধীরে ধীরে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে গোটা দিল্লিতে। বিশেষত মুসলিম প্রধান অঞ্চলগুলোতে দিল্লি, মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ, কলকাতা সহ বহু রাজ্যে শুরু হয়েছে বিরোধিতা। পথে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে বুদ্ধিজীবী ও সাধারণ মানুষও। ইতিমধ্যেই দিল্লিতে নামাজ পড়ার পরে জামা মসজিদের সামনে বহু মানুষ বিরোধিতায় সামিল হয়েছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা, আর বাদবাকি কমিটিতে তেমন একটা পরিবর্তন নেই। কমিটি গঠনের এই প্রক্রিয়ার সময় তিনি বলেছেন, কেবলমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এলেই বাংলাদেশের মানুষ কিছু পান। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর বিস্তারিত রিপোর্ট।
টানা 9 বারের মতো উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 1981 সনে দিল্লিতে অবস্থানকালে প্রথমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিলরদের কণ্ঠ ভোটে এই প্রস্তাব পাস হয়। দলের সাধারণ সম্পাদক পদে চমক আসতে পারে এমন জল্পনা কল্পনা থাকলেও শেষ পর্যন্ত ওবায়দুল কাদেরই দ্বিতীয় দফায় এই পদে নির্বাচিত হয়েছেন। দেশের বিভিন্ন জেলা থেকে দলের 7,500 কাউন্সিলরের উপস্থিতিতে রেওয়াজ অনুযায়ী দলীয় সভাপতি আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এর আগে কয়েকজন কাউন্সিলরের বক্তব্য শোনেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা বলেন, আমি চাচ্ছিলাম আমাকে একটু ছুটি দেবেন, আমার তো বয়স হয়ে গেছে। তিনি বলেন, কেবলমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এলেই মানুষ সেবা পায়।
সরকার যে সেবা করতে পারে, জনগণের কল্যাণ করতে পারে, সরকার যে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, এটা একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আসলেই সেটা মানুষ উপলব্ধি করতে পারে, এছাড়া আর কখনো তা হয়নি।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলের প্রতিটি পর্যায়ে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করা হবে। যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা থেমে যায়নি। সকলের রিপোর্ট আমাদের কাছে রয়েছে, ব্যবস্থা নেওয়া হবে। কাউন্সিলে প্রেসিডিয়াম সদস্য কাউকে বাদ দেওয়া হয়নি, নতুন করে 3 জনকে নেওয়া হয়েছে। এরা হলেন শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন যুক্ত হয়েছেন ডক্টর হাসান মাহমুদ ও আফহামা বাহাউদ্দিন নাসিম। মাহবুবুল হানিফ ও ডাক্তার দীপুমণি বহাল রয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বিশ্বের সবচেয়ে বড় এনজিও ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সংগঠন শোক প্রকাশ করেছেন। ঢাকা থেকে আমির খসরু রিপোর্ট।
বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক শোকবার্তায় আর্থসামাজিক উন্নয়নে তার অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্যার ফজলে হাসান আবেদের মতো মানুষ পৃথিবীর বুকে সবসময় আসেন না, তারা যখন আসেন সমাজকে বদলে দেন। এছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠান ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদপত্রে প্রেরিত এক শোক নিবন্ধে বলেছেন, সমাজের এমন কোনো পরত নেই যেখানে আবেদের কর্মকাণ্ডের বাতাস লাগেনি। বাংলাদেশের সমাজে যে বিপুল পরিবর্তন হয়েছে তিনি তার প্রধান রূপকার। এদিকে বিশ্বের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ফজলে হাসান আবেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তার প্রেরিত বার্তায় বলেছেন, ফজলে হাসান আবেদ প্রমাণ করে গেছেন স্বপ্ন দেখলে তা বাস্তবায়নের মাধ্যমে বিশ্বকে বদলানো যায়। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস শোকবার্তায় বলেছেন, স্যার ফজলে হাসান আবেদ বিশ্বের খুবই কম সংখ্যক মানুষের একজন যার কাজে বিশ্বের কোটি মানুষের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন এসেছে। শুক্রবার রাতে ফজলে হাসান আবেদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই বাংলাদেশের অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফজলে হাসান আবেদের শুভাকাঙ্ক্ষীরা অ্যাপোলো হাসপাতালে ছুটে যান। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন,
আদর্শ পুরুষ হিসেবে যিনি তার সারাটা জীবন দরিদ্র মানুষের জন্য সেবা করে গেছেন।
বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় সংবাদ মাধ্যমকে বলেন,
জনমে এত কাজ করা কিন্তু খুব কঠিন কাজ, উনি কিন্তু সেটা করিয়ে দেখিয়েছেন। ওনার যাওয়াটা পূরণ করা সম্ভব নয়,
ব্র্যাকের বোর্ডের চেয়ারপারসন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান তার প্রতিক্রিয়ায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে এক অনুকরণীয় ব্যক্তিত্ব বলে উল্লেখ করেছেন।
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন বিভিন্ন ক্ষেত্রে অবদানগুলো আমরা সবাই জানি। উনি ছিলেন সফল ব্যবসা জগৎ থেকেই সামাজিক জগতে এসেছেন সম্পূর্ণ ঝুঁকি নিয়ে, কিন্তু কারণ এই জগতে আসাটা সফলতার বিন্দুমাত্র নিশ্চয়তা ছিল না।
এদিকে শুক্রবার রাতেই ব্র্যাক এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মকাণ্ডে কোনো জটিলতা থাকবে না। স্যার ফজলে হাসান আবেদ আগেই ব্র্যাকের বিস্তারিত ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কর্মপদ্ধতি নির্ধারণ করে দিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
যুক্তরাষ্ট্রে 2020 সালের নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। আমেরিকার নির্বাচনী কর্মকর্তা ও আইন প্রণেতাদের জন্য নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিদেশি প্রভাব থেকে তা রক্ষা করা অতীব জরুরি হয়ে পড়েছে। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে বিস্তারিত জানাচ্ছেন শেখুপ্ত নাস্টিন কুইন এবং ইজাজ বিন হুইসন।
যুক্তরাষ্ট্রের নির্বাচন যত ঘনিয়ে আসছে, সাইবার নিরাপত্তার বিষয়টি ততই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও আইন প্রণেতাদের জন্য। ওয়াশিংটন ডিসিতে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক সাম্প্রতিক অনুষ্ঠানে সেনেটর ক্রিস ভ্যান হলেন উল্লেখ করেন যে 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রতিফল 50টি রাজ্যেই দেখা গেছে। সেনেটর ক্রিস ভ্যান হলেন, যিনি একজন ডেমোক্র্যাট, বললেন,
So how does Russia benefit now from interfering or any country that interferes? Well, it creates division within the country. Obviously, if they interfere on behalf of a particular candidate.
রাশিয়া বা যে কোনো দেশ যারা হস্তক্ষেপ করে এখন কিভাবে সুবিধা পাচ্ছে? তারা দেশের ভেতরে বিভাজন সৃষ্টি করে। স্বাভাবিক, তারা যদি কোনো বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করে তাহলে নির্বাচনের ফলাফলে তো প্রভাব পড়বেই।
ভ্যান হলেন এবং প্যানেলের বিশেষজ্ঞরা বলেন যে যেসব দেশ সাইবার আক্রমণের জন্য পরিচিত, রাশিয়া তাদের মধ্যে অন্যতম। রাশিয়া তাদের প্রযুক্তি আরও উন্নত করছে। ওয়াইল্ড পত্রিকার সাংবাদিক অ্যান্ডি গ্রিনবার্গ বললেন,
The first ever blackout caused by hackers, which happened in Ukraine in December of 2015. Russia was carrying out this cyber war in Ukraine as partly as a kind of experimentation that they were using Ukraine as a test lab for cyber warfare techniques.
Hackerra shobcheye prothom je blackout korte sokkhom hoy ta hoyechilo Ukraine 2015 সালের ডিসেম্বর মাসে। রাশিয়া সাইবার যুদ্ধ চালাচ্ছিল অংশত গবেষণা করার লক্ষ্যে। তারা সাইবার যুদ্ধ প্রযুক্তির জন্য গবেষণাগার হিসেবে ইউক্রেনকে ব্যবহার করেছিল। এটা সুস্পষ্ট যে ইউক্রেনে যা ঘটছে তা কোনো না কোনো সময়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়বে, এবং সেটাই ঘটেছে।
ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অ্যালেক্স ক্রাউদার বলেন, এক দশকের বেশি সময় ধরে রাশিয়া সাইবার জগতে তৎপর। 2007 সালে এস্টোনিয়া এবং 2008 সালে জর্জিয়ায় সাইবার আক্রমণ হয়। ক্রাউদার বলেন, সাইবার হস্তক্ষেপে রাশিয়া এমনভাবে কাজ করে যে তা নজরে পড়ে না। অ্যালেক্স ক্রাউদার বলেন,
They're operating in what's called the gray zone, so it's below the threshold.
তারা গ্রে জোন বা ধূসর মণ্ডলে কাজ করে, যুদ্ধের মাত্রা থেকে যা একটু কম।
ওয়ায়ার্ড পত্রিকার সাংবাদিক অ্যান্ডি গ্রিনবার্গ মনে করেন, এই ইস্যুটি মোকাবেলার সবচাইতে ভালো পন্থা হচ্ছে বিশ্ব সমাজকে এক হয়ে আন্তর্জাতিক মানদণ্ড প্রতিষ্ঠা করা, এবং যা সাইবার হস্তক্ষেপ নিষিদ্ধ করবে। গ্রিনবার্গ বলেন,
We need to try to restrain one another. We need to hold ourselves as a global community to certain standards, not using these cyber attacks on civilians, and that eventually we need to work towards something like a kind of Geneva Convention for cyber war, what Josh Corman at the Atlantic Council has called no-fly zones for cyber war, where sure you can like maybe you can
আমাদের প্রয়োজন একে অপরকে সংযত করা। আমাদের প্রয়োজন বেসামরিক লোকজনদের বিরুদ্ধে সাইবার হামলা না করে একটা আন্তর্জাতিক সমাজ হিসেবে নিজেদের বিশেষ মানদণ্ডে বিচার করা। সাইবার যুদ্ধের জন্য জেনেভা চুক্তির মতো একটা চুক্তি সম্পন্ন করার জন্য আমাদের কাজ করতে হবে। অ্যাটলান্টিক কাউন্সিলের জর্জ কর্মেন যেমন বলেছেন, সাইবার যুদ্ধে কথিত উড়ান নিষিদ্ধ এলাকা করা, অর্থাৎ সামরিক লক্ষ্যস্থলে হামলা চালানো যেতে পারে, তবে কোনো হাসপাতালে সাইবার হামলা চালালে তা হবে যুদ্ধ অপরাধের সামিল, এবং তাহলে আপনাকে হেগ শহরের আদালতে যেতে হবে।
অ্যালেক্স ক্রাউদার আরো বলেন, ইন্টারনেটে নিরাপদ থাকার বিষয়েও প্রশিক্ষণ নেওয়া গুরুত্বপূর্ণ।
90% of successful cyber attacks start with a phishing attack. Imagine a country where people saw fake news and said, "Oh, look, that's fake news. Finland has achieved that." And so responsible use of information and information technology is really
যেসব সাইবার হামলা সফল হয়েছে তার 90% শুরু হয় ফিশিং বা কারসাজি করে। একটা দেশের কথা চিন্তা করুন, যেখানে লোকজন ভুয়ো সংবাদ দেখলে বলবেন, আরে ওটা তো ভুয়ো সংবাদ। ফিনল্যান্ড তা করতে সক্ষম হয়েছে। তথ্য ও প্রযুক্তির দায়িত্বপূর্ণ ব্যবহার তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সমস্যা দূর হচ্ছে না। গত 15 বছরে বেসরকারি ও সরকারি খাতে সাইবার নিরাপত্তার জন্য ব্যয় বেড়ে গেছে প্রচণ্ডভাবে, এবং তা বাড়তেই থাকবে বলে অনুমান করা হচ্ছে।
আবহাওয়া দূষণ সারা বিশ্বে একটা সমস্যা। উন্নত দেশগুলোর সঙ্গে সঙ্গে উন্নয়নশীল দেশগুলোতেও দূষণের মাত্রা ক্রমশ বেড়ে চলার ফলে সমস্যা আরও সঙ্গীন হয়ে উঠেছে। তবে ভারতের রাজধানী দিল্লিতে বায়ু দূষণ এমন অবস্থায় পৌঁছেছে যে সেখানে প্রায় স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করতে হয়। এ সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
দিল্লিতে আবহাওয়া দূষণ নতুন কথা নয়। বহু বছর ধরেই দিল্লির হাওয়া দূষিত হতে হতে বিষাক্ত হয়ে উঠেছে। শীতের মুখে তা চরমে ওঠে। শীতকালে বাতাস ভারী হয়ে যাওয়ায় ধোঁয়াশায় দমবন্ধ পরিবেশ হয়ে যায়। এই বছর বাতাস এতটাই দূষিত হয়ে উঠেছিল যে নভেম্বর মাসের গোড়ায় ভারত বাংলাদেশ টেস্ট ক্রিকেট ম্যাচ দিল্লিতে হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। ভারতের ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির জেদের মুখে শেষ পর্যন্ত টেস্ট হলেও ভারত ও বাংলাদেশের খেলোয়াড়দের অনেকেরই মুখে মাস্ক বেঁধে অনুশীলন করতে দেখা গিয়েছিল, খেলেছেন কেউ কেউ। ঠিক কীরকম অবস্থা দিল্লির সাধারণ মানুষজনের এই সময়ে? প্রশ্ন করেছিলাম দিল্লির বাসিন্দা সায়নদেব চৌধুরীকে, বিআর আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ লেটার্সের ইংরেজি অধ্যাপক সায়নদেব চৌধুরী বললেন,
দিল্লি শহরে গত এক দশক থাকার সুবাদে পরিবেশের অবস্থাটা জটিল থেকে জটিলতর হয়ে উঠতে দেখেছি। আগে দিল্লিতে বছরের কিছু কিছু সময় পরিবেশের অবস্থা খুবই মর্মান্তিক স্তরে পৌঁছে যেত। এখন পরিবেশের সমস্যাটা সারা বছর এবং দিল্লির দৈনন্দিন জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়েছে, এবং কোনো বছরের কোনো সময়ই যায় না যেখানে পরিবেশ দিল্লিতে একটা বড় সমস্যা নয়। এর কারণ অবশ্যই দিল্লিতে ভয়ঙ্কর রকমের পরিবহন দূষণ এবং তার সাথে অবশ্যই দিল্লির ভৌগোলিক যে অবস্থান, কিন্তু এর সাথে সাথে অনেক সরকারি সংস্থা বেসরকারি সংস্থার যা যা করণীয় সেটা বহু বছর ধরে করা হয়নি এবং এখন অবস্থা খুব ভয়াবহ দাঁড়িয়েছে, সেটাও কিন্তু ফ্যাক্ট। দিল্লির বিশেষ করে বাচ্চারা এবং দিল্লিতে যাদের বয়স কিছুটা বয়স্ক যে জেনারেশন, তাদের পক্ষে দিল্লির অবস্থাটা দিনকে দিন অসহনীয় হয়ে উঠছে, এটা কিন্তু নিঃসন্দেহ। এমনকি যারা বহু বছর দিল্লিতে দিল্লিবাসী তারাও কিন্তু ইদানিং দিল্লি থেকে তাদের বাসস্থান সরিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করতে শুরু করেছে। এটা কিন্তু একটা শহরের পক্ষে খুবই মর্মান্তিক একটা অবস্থা।
সায়নদীপ চৌধুরীর কথা শুনলাম। কিসের জন্য দিল্লির বায়ু এত দূষিত হয়? প্রচুর গাড়ির ধোঁয়া তো আছেই, তাছাড়া হেমন্তকালে দিল্লির লাগোয়া পাঞ্জাব আর হরিয়ানার কৃষকরা তাদের ক্ষেতের গম বা ভুট্টা বা অন্যান্য শস্য কেটে ঘরে তুলে নেওয়ার পর তার অবশিষ্ট অংশ পুড়িয়ে দেন, তার ছাই ভেসে ভেসে দিল্লির বায়ুকে বিষাক্ত করে তোলে। বহুবার বলেও এর কোনো সুরাহা হয়নি, তবে গাড়ির থেকে যে দূষণ হয় তা বন্ধ করতে 1998 সাল থেকেই কঠোর পন্থা নিয়েছিলেন দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, কংগ্রেসের নেত্রী। তিনি সব বাসগুলোকে ডিজেলের বদলে গ্যাসে চালাতে বাধ্য করেছিলেন, তার ফলে সময় লাগলেও দূষণ অনেকটা কমে গিয়েছিল। এখন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একদিন জোড় নম্বর অন্যদিন বেজোড় নম্বরের গাড়ি রাস্তায় নামার ছাড়পত্র দিয়ে কিছুটা উপকার পেয়েছেন। দিল্লির দূষণ নিয়ে আমরা একজন বিশেষজ্ঞের কথা শুনি। জয়ন্ত বসু, বিশিষ্ট পরিবেশবিদ, সম্প্রতি স্পেনের মাদ্রিদে সদ্য সমাপ্ত বিশ্ব আবহাওয়া সম্মেলন থেকে ফিরেছেন। দিল্লির দূষণ নিয়ে জয়ন্ত বসুর বক্তব্য।
দিল্লির বায়ু দূষণের অবস্থা আগের থেকে সামান্য উন্নতি হলেও এখনও যে তা সাংঘাতিক অবস্থায় রয়েছে এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে সারা পৃথিবীর 1650 ক্যাপিটাল শহর অর্থাৎ রাজধানী শহরের মধ্যে দিল্লিই সবচেয়ে দূষিত। অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে 2019 সাল অর্থাৎ এই বছরের 25 নভেম্বর সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট দিল্লির দূষণকে নারকের সঙ্গে তুলনা করেছেন। যেটা আগে কখনো ভাবাই যেত না তা এখন প্রায় রোজই ঘটতে চলেছে বা মাঝে মধ্যেই ঘটছে যে দিল্লি অফিস, আদালত, স্কুল, কলেজ দূষণের জন্য বন্ধ করে রাখতে হচ্ছে। মানুষকে বলা হচ্ছে রাস্তায় না বেরিয়ে বাড়িতে বসে থাকুন। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আজ এসে পড়েছি। ভারতের বিভিন্ন যে গবেষণা তা থেকে জানা যাচ্ছে যে শুধুমাত্র এই দেশে অর্থাৎ ভারতবর্ষে প্রতি বছর 2.5 মিলিয়ন অর্থাৎ 25 লক্ষ মানুষ বায়ু দূষণের জন্য মারা যান। এর একটা বড় অংশ মারা যান দিল্লি কলকাতার মতো শহরে। আর যদি শুধু দিল্লি শহরের কথা ধরি তাহলে বলা হচ্ছে যে 2.2 মিলিয়ন অর্থাৎ 22 লক্ষ শিশু, যা কিনা দিল্লির সর্বমোট যে চিলড্রেন পপুলেশন বা শিশুদের যে সংখ্যা তার 50% তা বায়ু দূষণের কারণে আক্রান্ত। কেউ হাঁপানিতে ভুগছেন, কেউ বা ফুসফুসের অন্যান্য নানান রোগে ভুগছেন, বা এর থেকে নানান ধরনের কার্ডিওভাস্কুলার অর্থাৎ হৃদযন্ত্রের সমস্যাও আসছে। কোথা থেকে আসছে এত দূষণ সে ব্যাপারেও তথ্য পাওয়া গেছে। বলা হচ্ছে যে সারা দেশ যদি আমরা দেখি তাহলে মোটামুটিভাবে 41% দূষণ আসছে গাড়ি থেকে, 21.5% মতো দূষণ আসছে ডাস্ট থেকে, আর 18% আসছে ইন্ডাস্ট্রি থেকে। এমন জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি যে মোটেই সুখকর নয় সেটা আমরা বুঝতে পারছি। দিল্লির পাশাপাশি আমরা কলকাতা শহরের দিকে দেখি, কলকাতা হচ্ছে ভারতবর্ষের মেট্রো সিটিগুলির মধ্যে দ্বিতীয় সবচেয়ে বেশি দূষিত শহর। এমনকি গত বছর অর্থাৎ গত শীতকাল যখন কিনা দূষণের পরিমাণটা বায়ু দূষণের পরিমাণ আগের থেকে অনেক বাড়ে, সেই সময় কলকাতা দিল্লির সঙ্গে প্রায় সমানে সমানে পাল্লা দিয়েছিল। সারা শীতকালের প্রায় অর্ধেক সময় কলকাতা দিল্লির সমান বা তার থেকে সামান্য বেশি দূষণের জায়গায় ছিল। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যা থেকে দূষণ বোঝা যায় সেটা এই গোটা অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস অব্দি দিল্লিতে এবং কলকাতার মতো আরো বেশ কিছু শহরে কখনো খারাপ, কখনো খুব খারাপ, কখনো বা ভয়াবহ জায়গায় পৌঁছয়। এটা মোটেই গুড কোয়ালিটি অফ লাইফ নয়, অর্থাৎ এটা বেঁচে থাকার জন্য যথেষ্ট ব্যবস্থা নয়। সম্প্রতি শেষ হওয়া যে ম্যাড্রিড ক্লাইমেট কনফারেন্স হয়ে গেল, যাকে আমরা COP25 বলি, সেই COP25 কিন্তু এই দূষণের প্রসঙ্গ উঠেছিল। বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য, তার যোগাযোগ নিয়ে অনেক আলোচনা হয়েছে। বলা হয়েছে যে পৃথিবীর প্রায় 105টি শহর WHO-কে জানিয়েছে যে নানানভাবে তাদের দেশে কিভাবে দূষণের কারণে মানুষ আক্রান্ত হচ্ছেন। ভারতবর্ষ এখনো কোনো ধরনের তথ্য তাদেরকে জানায়নি, কিন্তু জানাক বা না জানাক এদেশের অবস্থা, দিল্লি কলকাতার মতো শহরের অবস্থা যে মোটেই ভালো নয়, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।
পরিবেশবিদ জয়ন্ত বসুর কথা শুনলাম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে যাওয়ার জন্য এখনও আমাদের অনেক কিছু করা বাকি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবার সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
গত 30 বছর ধরে ভিয়েতনামের উন্নয়নকে অসাধারণ বলে উল্লেখ করা যায়। 1986 সালে প্রণীত দ্বৈময়ী রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির মাধ্যমে ভিয়েতনাম বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ভিয়েতনাম আজ দক্ষিণ পূর্ব এশিয়ায় অন্যতম শীর্ষ প্রগতিশীল এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে সমৃদ্ধ একটি দেশ। এত সত্ত্বেও ভিয়েতনামের রয়েছে অর্থনৈতিক ও স্বাস্থ্য সম্পর্কিত নানাবিধ চ্যালেঞ্জ। রয়েছে উৎপাদনের চাইতে প্রাকৃতিক সম্পদের চাহিদা বৃদ্ধি করার অবন্ধুসুলভ ও অস্থিতিশীল শোষণ মনোবৃত্তি। রয়েছে HIV এইডস, যক্ষা এবং মহামারীর হুমকি সম্পর্কিত ঝুঁকি। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID ও ভিয়েতনামের রয়েছে দীর্ঘদিনের সহযোগিতার বন্ধন। সেই শুরু থেকে 1989 সালে USAID ভিয়েতনামের জনগণের কল্যাণে প্রতিবন্ধীদের নিমিত্ত কর্মসূচি শুরু করে। সেই থেকে USAID ও ভিয়েতনাম সরকার বিভিন্ন সমস্যাদি যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, সুশাসন, সুশীল সমাজ, HIV/AIDS সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, বন্যপ্রাণী পাচার এবং দুর্যোগ সহায়তায় অংশীদারিত্ব কর্মসূচি প্রণয়ন করেছে। নভেম্বরের প্রথম দিকে USAID-এর উপপ্রশাসক বানি ক্লিক ভিয়েতনাম সফর করেন। তিনি অংশীদারিত্বের ভিত্তিতে নেওয়া প্রকল্পগুলির অগ্রগতি বিষয়ে ভিয়েতনামের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অন্যান্য উন্নয়ন কর্মসূচিতে USAID-এর সমর্থন ও প্রতিশ্রুতির কথা তিনি পুনর্ব্যক্ত করেন। দৃষ্টান্তস্বরূপ মিস ক্লিক USAID-এর সহায়তায় ভিয়েতনামে ব্যবসা ও বিনিয়োগের উন্নয়নে ভিয়েতনাম সরকারের প্রশংসা করেন। HIV/AIDS-এর জাতীয় ভিত্তিক সাড়াকে অভ্যন্তরীণভাবে মূলধন দিয়ে সাহায্য করার প্রক্রিয়ার প্রতি তিনি সাধুবাদ জানান। প্রেসিডেন্টের ইমার্জেন্সি প্ল্যান ফর এইডস রিলিফ বা পেফারের আওতায় USAID এই প্রকল্পে সহায়তা দিয়ে যাচ্ছে। ভিয়েতনাম সরকার এছাড়াও ভিয়েতনামের মধ্য দিয়ে চীনা মালামালের অবৈধ জাহাজ থেকে জাহাজে হস্তান্তরণ প্রক্রিয়া বাধা দিতে ভূমিকা রাখছে। মালামালের চীনা উৎস লুকাতে এবং যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক ফাঁকি দিতে ভিয়েতনামের মাধ্যমে মালামাল পাঠানোর প্রক্রিয়া বিদ্যমান রয়েছে। মিস গ্লিক তার সফরকালে আরবান এনার্জি সিকিউরিটি বাবদ USAID-এর নূতন $14 মিলিয়ন সহায়তার কথা ঘোষণা করেন। ভিয়েতনামের কতগুলি শহরে জ্বালানি সরবরাহের এই উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও ভিয়েনহুয়া বিমানঘাটির ডায়োক্সিন দূষণমুক্তকরণে পরবর্তী পর্যায়ের সহায়তা নিয়েও তিনি ভিয়েতনামের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। মিস গ্লিক এবছরের শুরুতে US ইনস্টিটিউট অব পিসে ভাষণে বলেছিলেন, USAID ভিয়েতনামের সঙ্গে উন্নয়নমুখী প্রকল্পে শুধু অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ নয়, USAID এছাড়াও নিশ্চয়তা দিতে চায় যে ভবিষ্যতের দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ মোকাবেলায় ভিয়েতনামের জনগণের জন্য সেসব প্রয়োজনীয় হাতিয়ার থাকে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এবার মিতালি শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন রুকে হায়দার।
শ্রোতাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের চিঠিপত্রের জবাবের আসর মিতালি শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রথমেই চিঠিতে যাব না, কুয়েতের মরুপ্রান্তর থেকে আমাদের বাংলা বিভাগের একজন শ্রোতার সাথে আমরা যোগাযোগ করব। শাহজালাল হাজারি কুয়েতে থাকেন অনেকদিন হলো। এর আগেও আমরা দু একবার তার সাথে কথা বলেছি, আবার তিনি ফোন নম্বর পাঠিয়েছেন, তো আজকে টেলিফোনের অপর প্রান্তে তাকে পেয়ে গেছি। অনেক কর্মব্যস্ততার মাঝেও তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। তো শাহজালাল হাজারী, আপনি লাইনে আছেন?
জি জি।
আচ্ছা, আপনি কোথায় থাকেন আর কবে থেকে কুয়েতে আছেন?
জি, আমি শাহজালাল হাজারী কুয়েত সিটিতে অবস্থান করছি বর্তমানে। আমি 2003 থেকেই মূলত কুয়েতে অবস্থান করছি, আর আমার দেশের বাড়ি হলো নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়।
আচ্ছা, কুয়েতের আপনি কোন জায়গায় থাকেন?
আমি কুয়েতের সিটির খুব কাছাকাছি একটা ডিস্ট্রিক্ট সুলাইবিয়া নামক, ওইখানে অবস্থান করতেছি আর কি। মূলত ওইখান থেকে মানে রাজধানীর দূরত্ব বেশি না, প্রায় 5-6 কিলোমিটার।
আপনি যে আজকে আমাদের সাথে যোগ দিচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটি কথা জানতে ইচ্ছে করে যে আপনি দেশে থাকতেও কি এই ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতেন?
জি অবশ্যই, কেন নয়। আমি 2000 সালের আগে থেকে আমি নিয়মিত শুনতাম, মূলত 98 থেকে আমার হাতে ঘুড়ি রেডিও শোনা, তখনকার সময় থেকে আমি নিয়মিত শুনি। এরপর যখন সময়ের পালা বদলে কুয়েতে চলে আসলাম 2003, এরপরে অনলাইন এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, যেহেতু এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর সহজ হওয়ার কারণে আমি এখান থেকে নিয়মিত শুনি।
তো এখন আপনি নিয়মিত শুনছেন এবং এখন তো দেখতেও পাচ্ছেন অবশ্যই আমাদের অনুষ্ঠান তো ফেসবুকে।
অবশ্যই অবশ্যই, এখন জি জি এখনো দেখতেও পাচ্ছি, শোনার পাশাপাশি যে লাইভ প্রোগ্রামগুলি হয় খুবই সুন্দর, এটা সবার কাছে মানে পছন্দনীয় একটা অনুষ্ঠান দেখা যাচ্ছে। আগে রেডিও ছিল, এখন রেডিও না থাকাতে মানে খুব সহজে ফেসবুকের কল্যাণে কিন্তু লাইভ অনুষ্ঠানগুলি দেখতে পাচ্ছি।
আচ্ছা,
একটা ভালো একটা উদ্যোগ আর কি।
তো আপনি তো অনেকদিন আগে রেডিও থেকেই শোনা শুরু করেছিলেন, তারপরে হয়তো বাংলাদেশে থাকতে ভয়েস অফ আমেরিকার কিছু অনুষ্ঠান টেলিভিশনেও দেখেছেন, এনটিভি, আরটিভি, এটিএন, দেশ টিভিতে। তো আজকাল আপনি যে এই অনলাইন দেখতে পাচ্ছেন, ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন এবং তারপরে শুনছেন, আপনার এই পরিবর্তন, এই যে আধুনিক সামাজিক মাধ্যমের মধ্যে যোগাযোগ শ্রোতাদের সঙ্গে ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের, কেমন লাগে আপনার?
জি, খুবই ভালো লাগে, কারণ যে একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে তাতে। আমরা যারা শ্রোতা বোয়া বাংলার এবং বিভিন্ন বেতারের যে শ্রোতাগুলি, আমাদের নিয়মিত সবার সাথেই যোগাযোগ আছে। এই যোগাযোগটা মূলত কিন্তু আমরা রেডিওর কল্যাণেই কিন্তু আমরা পেয়েছি। এখনো ফোনের মাধ্যমে, ইনবক্সে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক শ্রোতার সাথে এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশন কিন্তু এই সুযোগ করে দিয়েছে কিন্তু আপনাদের মতো বোয়া বাংলা রেডিও যেগুলি আছে, আদার্স যে অন্যান্য রেডিওগুলি আছে, এইটার কল্যাণে কিন্তু আমরা এত কাছাকাছি। আমাদের হয়তো দূরত্ব, আমি কুয়েতে আছি, অনেকে বাংলাদেশে, অনেকে ইন্ডিয়া, কিন্তু আমাদের গাণিতিক পরিমাপে আমরা অনেকে দূরত্ব আছে, কিন্তু আমরা কিন্তু আসলে এত দূরত্ব নয়, আমাদের হাতের মুঠোয়। প্রযুক্তির কল্যাণে কিন্তু আমরা সবাই একে অপরের সাথে মানে একই সূত্রে কাঁটা বেতার শ্রোতা হওয়ার কারণে ভালো একটা উদ্যোগ।
আপনার এই বর্ণনা শুনে খুবই ভালো লাগছে যে আমরা এক সূত্রে গাঁথা, হাতের মুঠোয় যেন পৃথিবীটা আছে। এই দূর কুয়েতে বসে আপনি আমেরিকা থেকে আমাদের প্রচার শুনছেন এবং দেখছেন। তো আজকে আমার জানতে ইচ্ছে করছে যে আমাদের তো অনেক রকমের অনুষ্ঠান আছে, কল ইন শো আছে, হ্যালো ওয়াশিংটন, আমাদের ম্যাগাজিন অনুষ্ঠান আছে পটামাক থেকে পদ্মা গঙ্গা, আমাদের খেলাধুলার অনুষ্ঠান আছে, আমরা আমাদের শ্রোতা বন্ধুদের সেই দেশের সব খবরাখবর শোনাই আমাদের যারা সংবাদদাতা আছে তাদের মাধ্যমে। তো এইসব নানা অনুষ্ঠান, নারীকণ্ঠ রয়েছে, যুব সমাজের খবরাখবর রয়েছে, বিজ্ঞান প্রযুক্তির খবর দিচ্ছি, আর বিশ্ব সংবাদ তো আছে, বিশ্ব সংবাদ সম্পাদকীয়। কোন অনুষ্ঠান আপনার মোটামুটি যদি জিজ্ঞেস করি যে খুব ভালো লাগে?
আসলে আমরা যেহেতু প্রবাসে আছি, আসলে আমাদের ওইখানে সময় সীমিত, সীমাবদ্ধতা সীমাহীন, তারপরেও আমরা চেষ্টা করি যেহেতু অ্যাপস এর মাধ্যমে, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে এইগুলি সময় মতো আমরা শুনতে পারি। তো মূলত খবরটা আমরা প্রাধান্য দিই আর কি, খবরগুলি বস্তুনিষ্ঠ সত্য, যে এইখানের যে বোয়ার যে সংবাদগুলি অন্যান্য কেন্দ্র থেকে কিন্তু আমরা এত সচ্ছল, তো মানে বস্তুনিষ্ঠ সংবাদ কিন্তু আমরা উপস্থাপন কম দেখি, মূলত আমরা খবরগুলি প্রাধান্য দিই এবং শুনি। এর পাশাপাশি যে সাপ্তাহিক যে মিতালি, ওইটা শোনা হয়, বিজ্ঞান জগৎ যেটা, এটা শোনা হয়। এর পাশাপাশি যে আপনার যে হ্যালো ওয়াশিংটন, মূলত এগুলি থেকে আমরা খুব মূল্যবান সমৃদ্ধ খবর
এবং দূরে বসে দেশের অনেক খবরই সঙ্গে সঙ্গে পেয়ে যান, তাই তো?
অবশ্যই, জি জি অবশ্যই।
তো শাহজালাল হাজারী, আজকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ব্যস্ততার মাঝে আমাদের সাথে যোগাযোগ করলেন অনেক রাতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতে আপনার সঙ্গে আবার কথা বলার আশা রইল। আচ্ছা,
আপনাদেরকেও ধন্যবাদ দিবেন, যারা শ্রোতা, সকল শ্রোতা আছে, সকল শ্রোতা বন্ধুদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি।
নতুন বছর আপনাদের সবার জন্য শুভ হোক, যারাই দেশে বিদেশে আছেন এবং আমাদের অনুষ্ঠান শুনছেন, আমাদের সঙ্গে আছেন, সবার জন্য শুভকামনা রইল। এর পরের চিঠি এসেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে, ধরমপুর বাঁকুড়া থেকে লিখেছেন প্রসেনজিৎ পাত্র। তার দুটি চিঠি এসেছে এবং তিনি কিন্তু আমাদের চিঠিতে লিখেছেন যে বিশ্ব সংবাদ এবং দক্ষিণ এশিয়ার খবরাখবর খুব ভালোভাবে শুনতে পেলাম, ভালো লাগছে। এবং অনেক সময় আবার কিছু কিছু অনুষ্ঠান কেটে কেটে যায়, বেতারে ভালো শোনা যায় না, অনলাইন শোনার সবসময় সুযোগ সুবিধা না থাকায় পুরো অনুষ্ঠান শুনতে অসুবিধা হয়। যদি আপনারা শর্টওয়েভে প্রচার করেন তাহলে ভালো হয়। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, চিঠিতে আপনি কষ্ট করে লিখেছেন, পোস্টকার্ড অনেক দিন পর পেয়ে খুব ভালো লাগছে। আশা করি আমাদের অন্যান্য শ্রোতাও যারা আছেন বাংলাদেশ বা ভারতে তারা আমাদের নিয়মিত পোস্টকার্ডে চিঠি লিখবেন, কারণ পোস্টকার্ডে চিঠি দেখতে আমার তো অন্তত খুবই ভালো লাগে। আজকে তাহেরা কিবরিয়ার সঙ্গে নেই, অসুস্থ, তাই আজকে যোগ দিতে পারিনি। এবং আমরা সবাই বসে থাকি যে হাতে লেখা চিঠি কখন পাবো, কবে আসবে। তো আপনারা যারা শ্রোতারা শুনছেন আপনারা অবশ্যই হাতে লেখা চিঠি কখনো কখনো পাঠাবেন, ইমেল তো অনেকেই আসে। তো আজকে আমি মোটামুটি এই দু তিন মাসের মধ্যে যাদের চিঠি এসেছে পোস্টকার্ড এবং লিখিতভাবে সেই চিঠিগুলোই নিয়ে এসেছি। অশোক কুমার বিশ্বাস সুজানগর বাজার পাবনা বাংলাদেশ থেকে চিঠি লেখেন, তিনি তার টেলিফোন নাম্বার পাঠিয়েছেন। আজকে আর যোগাযোগ করা হলো না, আশা করি আগামীতে আপনার সাথে যোগাযোগ হবে টেলিফোনে। এবং আপনাদের কাছ থেকেও যারা টেলিফোন নাম্বার পাঠাচ্ছেন আপনাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আপনাদের মতামত আবার রেকর্ড করে অন্য শ্রোতাদেরও শোনাবো, সেই আশায় রইল। আপনারা যখন আপনাদের টেলিফোন নাম্বার পাঠাবেন সেই সঙ্গে যদি ছবি পাঠিয়ে দেন তাহলে আমরা, মিতালি রাষ্ট্রত্ব আজকাল অনলাইনে ফেসবুকে দেখা যায়, সুতরাং সেখানে আপনাদের ছবিগুলো আমরা দেখাবো। চিঠি লেখার জন্য ধন্যবাদ। রুহুল কুদ্দুস চৌধুরী লিখেছেন বাংলাদেশের দিনাজপুর থেকে। আপনি লিখছেন যে অনুষ্ঠান আজকাল নিয়মিত শোনা হয় না এবং অনলাইনে কখনো কখনো দেখার চেষ্টা করি, তবে যেটুকুই শুনি ভালো লাগে। এ কথা জেনে আমাদেরও ভালো লাগলো, ভালো থাকুন, আশা করি আগামীতে আরও বিস্তারিত লিখবেন। আমাদের একজন শ্রোতা শর্মী রহমান আঁখি, তিনি লিখছেন ইমামপুর রসুলপুর থেকে বাংলাদেশের, এবং তিনি জানতে চেয়েছেন যে সবচাইতে বড় এবং সবচাইতে ছোট রাজ্যগুলো কি আমেরিকায়। দেখুন আয়তনের দিক থেকেই বলছি, আমেরিকায় সবচাইতে বড় রাজ্য হচ্ছে আলাস্কা, আর সবচাইতে ছোট হচ্ছে রোড আইল্যান্ড। তো এগুলো আয়তনের দিক থেকে, এবং জনসংখ্যার দিক থেকে আরও আছে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, এগুলো রয়েছে। আর আয়তনের দিক থেকে আলাস্কার পরে হচ্ছে টেক্সাস, তারপরে ক্যালিফোর্নিয়া, তারপরে মন্টানা। আর রোড আইল্যান্ড যেমন বললাম সবচাইতে ছোট, তারপর হচ্ছে ডেলাওয়্যার, কানেটিকাট এবং হাওয়াই। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন, আগামীতে আরও কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই লিখবেন। তুষার রায় রনি ভিওএ ফ্যান ক্লাব কচুয়া বাগেরহাট বাংলাদেশ থেকে লিখছেন, আপনি বিস্তারিত কিছু লেখেননি, আগামী বছরের ক্যালেন্ডার চেয়েছেন, ক্যালেন্ডার পাঠাবার ব্যবস্থা করব। আজকে চিঠিপত্রের জবাব এখানেই শেষ করছি, তবে তার আগে মোহাম্মদ সেলিম ইউসুফ কাসেল মিরপুর ঢাকা থেকে লিখেছেন, তিনি লিখেছেন শুভেচ্ছা নেবেন এবং আমাকে একটি রঙিন ক্যালেন্ডার পাঠাবেন এবং অনুষ্ঠান সূচি। ভাই অনুষ্ঠান সূচি তো আপনি যদি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন তাহলে জানতে পারবেন, আমরা অনুষ্ঠান সূচি ছাপালে অবশ্যই পাঠাবো। আর ক্যালেন্ডার, হ্যাঁ, আপনার এই ঠিকানা যদি পুরোপুরি ঠিকমতো লিখে থাকেন তাহলে অবশ্যই পাঠিয়ে দেব। সবাইকে চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
মিসেস বাংলাদেশ প্রতিযোগিতায় শিরোপাধারী মুনজারিন মাহবুব অবনী সম্প্রতি যুক্তরাষ্ট্রে সফরে এসেছিলেন এবং তিনি অংশ নিয়েছেন মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়, এবং অংশ নিয়েই প্রথমবারের মতো দেশের পক্ষে মিসেস ওয়ার্ল্ড অ্যাম্বাসেডর খেতাব অর্জন করেছেন। নিউ ইয়র্কে তার সঙ্গে কথা বলেছেন আমাদের সংবাদদাতা আকবর হায়দার কিরণ।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে ভয়েস অব আমেরিকার এই সাক্ষাৎকারে আমাদের অতিথি মুনজারিন মাহবুব অবনী, তিনি বাংলাদেশ থেকে এসেছেন লাস ভেগাসে একটি বিশেষ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে এখন নিউ ইয়র্কে আছেন। তিনি হচ্ছেন মিসেস বাংলাদেশ। আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকের এই সাক্ষাৎকার। আপনি কেমন আছেন?
থ্যাংক ইউ সো মাচ, আমি অনেক ভালো আছি, আপনি?
হ্যাঁ, আমরা ভালো আছি। আপনি যে লাস ভেগাসে যে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করলেন, একটু ধারণা দিবেন কি হয়েছে সেখানে?
বেসিক্যালি হচ্ছে আমাদের বাংলাদেশে লোকাল বিউটি পেজেন্ট হয়েছিল মিসেস বাংলাদেশ, বিবাহিত নারীদেরকে নিয়ে প্রথমবারের মতো এরকম একটি আয়োজন হয়েছে।
এটা কবে হয়েছিল?
এটা হয়েছিল হচ্ছে সেপ্টেম্বরে। তো সেপ্টেম্বরে 21 তারিখে এটা ফাইনাল হয়েছিল। তো ফাইনাল হওয়ার পরে তারপরে ক্রাউনিং হলো। ক্রাউনিং এ হচ্ছে আমি চ্যাম্পিয়ন ছিলাম, সো আই গট দ্য ক্রাউন। তো তারপরে সেখান থেকে মিসেস ওয়ার্ল্ড এ পাঠানো হলো। সো মিসেস ওয়ার্ল্ড বিউটি পেজেন্টটা হচ্ছে বেসিক্যালি এরকম যে আমেরিকায় প্রত্যেক বছর হয়ে থাকে, 1938 থেকে বিউটি পেজেন্টটা হয়ে থাকে। অ্যান্ড প্রথমবারের মতো বাংলাদেশ এরকম একটি প্ল্যাটফর্মে এসেছে, আর আমি হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশকে এই প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করেছি।
আপনাকে অভিনন্দন,
বড় সৌভাগ্য আমি বলবো। আর আরো যে জিনিসটা আমি অ্যাড করব সেটা হচ্ছে যে আমি একটি অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে মিসেস ওয়ার্ল্ড অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড। প্রথমবারের মতো এসে আমি এই অ্যাওয়ার্ডটি পেয়েছি, এর জন্য আমি অনেক খুশি। বিকজ বাংলাদেশে কোনো বিউটি পেজেন্টের আসলে ওরকম প্ল্যাটফর্ম হয়নি, প্রথমবারের মতো হয়েছে। সেখান থেকে এসে এরকম একটা অ্যাওয়ার্ড অ্যাচিভ করা, এটা আমার জন্য অনেক বড় একটা জিনিস। আর এই তো লাস ভেগাস এটা হয়েছিল গ্র্যান্ড ফিনালে, এবং বাংলাদেশকে সবাই প্রথমবারের মতো পেয়ে ওরা অনেক খুশি, দে আর ভেরি হ্যাপি। আর সবচেয়ে বড় কথা যেটা, প্রত্যেক দেশে আমার এখন ফ্রেন্ড হয়ে গিয়েছে।
এটা অনেক বড় পাওয়া, তাই না?
বড় একটা পাওয়া।
তারপরে সেখানে মোট কতগুলো দেশের পার্টিসিপেন্ট ছিলেন?
সেখানে প্রথমত ছিল 80টি দেশ, সেখান থেকে হচ্ছে আমাদের 48টি দেশ হচ্ছে প্রিলিমিনারি রাউন্ডে সিলেক্ট করা হয়। সেখান থেকে টপ 20 আবার সিলেক্ট করা হয়, তারপরে আরো 5টা অ্যাওয়ার্ড দেওয়া হয়, যার মধ্যে আমি একটি অ্যাওয়ার্ড পেয়েছি।
আচ্ছা, আপনার এই যে আপনি লস অ্যাঞ্জেলস লাস ভেগাসে যে কদিন ছিলেন, সবচেয়ে এক্সাইটিং অভিজ্ঞতা কি হয়েছে জিজ্ঞেস করলে?
সবচেয়ে এক্সাইটিং অভিজ্ঞতা হচ্ছে আমরা বিভিন্ন দেশের অনেকগুলো মেয়ে একসাথে, সো সবাই একসাথে হ্যাং আউট করছি, তারা দেশে কিভাবে তাদের বাচ্চা সংসার সবকিছু কিভাবে ঠিক রাখে সেটা জানতে পারছি। বিকজ আমি বাঙালি একটা মেয়ে, সো বাংলাদেশে আমি আমাদের অফকোর্স জীবনযাপন যেটা আমরা যেভাবে করে থাকি সেটা একটু আলাদা, দেশে বাইরে ওরা যেভাবে করে। সো আমাদের লাইফস্টাইল আমরা শেয়ার করলাম, অ্যান্ড আমরা কিভাবে আরো ওয়েমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে পারি, যেহেতু আমরা সবাই নারী, আমাদের বাচ্চা আছে, আমরা সংসার করছি, আমরা বাইরেও অ্যাক্টিভ। সো এগুলো থেকে আমার অনেক অভিজ্ঞতা আমি পেয়েছি। নট অনলি দ্যাট, আমি অনেক কিছু শিখেছি তাদের কাছ থেকে, যে তারা কিভাবে মাল্টিটাস্কিং করছে বা আমিও মাল্টিটাস্কিং করছি, তো তাদের কাছ থেকে আমি আরো ইন্সপায়ার্ড হয়েছি।
তোরা বাংলাদেশ সম্বন্ধে কেমন জানে মনে হলো?
বাংলাদেশ সম্পর্কে আমি বলবো অনেক ভালো জানে। নট অনলি দ্যাট, আমি যখন হচ্ছে প্রথম দিন যাই সেখানে, সো আমার এই স্যাশেটা আমি পড়াচ্ছিলাম, যখন ঢুকছিলাম ও আচ্ছা বাংলাদেশ, সো শুনেই অনেক ভালো লাগছিল যখন আমাকে আসলে আমার নাম ধরে ডাকছে না, বাট বাংলাদেশ বলে ডাকছে।
অবশ্যই।
সো আমাদের ইন্ট্রোডাকশন রাউন্ড ছিল, তো সেখানে আমি গিয়ে সবাইকে বললাম আমার দেশ সম্পর্কে, আমার সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে। তারপর থেকে আই থিঙ্ক ইফ ইউ আস্ক এনি পার্টিসিপেন্টস ফ্রম মিসেস ওয়ার্ল্ড, দে অল নো হোয়াট ওয়্যার বাংলাদেশ ইজ অ্যান্ড অ্যাবাউট বাংলাদেশ, দে নো এভরিথিং নাও।
এখন আপনার সম্বন্ধে
ওদেরকে বলতাম যে আমাদের দেশে এটা হয়, আমাদের দেশে এই ফলটা পাওয়া যায়, আমরা ভাত বেশি খেয়ে থাকি বাঙালি, তারপরে মাছ খেয়ে থাকি। সো আমি সবসময় শেয়ার করতাম, দেখা যায় ডাইনিং এ যখনই সময় পাচ্ছি শেয়ার করতেছি আমরা বাংলাদেশে আসলে কি করে থাকি।
এখন আমরা অবনী সম্বন্ধে জানতে চাই, আপনি এই যে মিসেস বাংলাদেশ হলেন, তাছাড়া আপনি পেশাগতভাবে আমরা শুনেছি আপনি একজন প্রকৌশলী, একটু বলবেন আপনার সম্বন্ধে কিছুটা?
বেসিক্যালি আমি আমার পড়ালেখা যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কমপ্লিট করেছি, এবং নট অনলি দ্যাট, আমি এবং আমার টিম মিলে বাংলাদেশের ফার্স্ট ফর্মুলা কার বানিয়েছি, যেটা হচ্ছে F1 কার বলে থাকে, এবং সেটি নিয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে লন্ডনে। লন্ডনে সিলভারস্টোন ট্র্যাকে বেসিক্যালি F1 রেসিংটা হয়ে থাকে, সো সেখানে ফর্মুলা স্টুডেন্ট একটি প্রতিযোগিতা হয়ে থাকে, এবং সেখানে বাংলাদেশকে প্রথমবারের মতো আমি এবং আমার টিম নিয়ে গিয়েছি, এবং আমরা দুটি অ্যাওয়ার্ডও পেয়েছি, বেস্ট নিউকামার অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ফর্মুলা অ্যাওয়ার্ড। সো এটাও আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি বলবো, বিকজ প্রথমবারের মতোই আসলে আমরা ফর্মুলা কার বানাই এবং এত বড় একটা প্ল্যাটফর্মে নিয়ে যাই। আসলে এটাই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যদি স্টুডেন্টদের মধ্যে কেউ ফর্মুলা কার বানায় তারা সেই কার্ডটি সেখানে নিয়ে গিয়ে সাবমিট করতে পারবে, মানে প্রফেশনাল ইঞ্জিনিয়ার ছাড়া যারা স্টুডেন্ট। সো আমরা সেখানে নিয়ে গিয়েছি, বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছে, সেটাও আমি বলবো অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য,
যেহেতু
আমি ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করেছি।
তারপরে ইঞ্জিনিয়ারিং লাইনে আরো কিছু করার ইচ্ছে আছে, এই যে লন্ডনে গেলেন, বা ভবিষ্যতে আরো কোনো পরিকল্পনা আছে?
পরিকল্পনা হচ্ছে আমি চাই বাংলাদেশে একটা এরকম ফর্মুলা কম্পিটিশন হবে, যেখানে অন্যান্য যে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো আছে স্টুডেন্টরা এগিয়ে আসবে, আরো নতুন নতুন ফর্মুলা কার বানাবে তারা, তাহলে আমার মনে হয় আমাদের এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আরো বেশি ডেভেলপ হবে।
আমরা শুনেছি আপনি মানব সেবার সাথে জড়িত আছেন, একটু বলবেন কি করেন আপনি?
সোশ্যাল অ্যাক্টিভিটিস ইট হ্যাজ বিন লাইক 3 ইয়ার্স আমি করে থাকি। সো 6 মাস হলো আমি আমার ডান্স স্কুল খুলেছি, সেই ডান্স স্কুলে হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস যারা আছে।
তো নাচের নাচ শিখেছেন প্রফেশনালি বীরজু মহারাজের কাছে, একটু বলবেন আপনার নাচ শেখার সম্বন্ধে, কি ধরনের নাচ করে থাকেন আপনি?
আচ্ছা, নাচ হচ্ছে আমি কথক ডান্স করে থাকি, এছাড়া হচ্ছে বাংলাদেশকে আমি প্রায় 19টি কান্ট্রিতে রিপ্রেজেন্ট করেছি ফোক ডান্স ফেস্টিভ্যালে। সো বেসিক্যালি আই এম আ ফোক ডান্সার এন্ড অলসো আ ক্লাসিক্যাল ডান্সার। আর যেটা বলছিলাম যে আমার স্কুল নিয়ে, স্কুলে হচ্ছে আমি বাচ্চাদেরকে অনেকে কোয়েশ্চেন করে যে নাচ কেন শেখাচ্ছি, আমরা যারা নর্মালি মানে জীবনটা যাপন করছি বা আমাদের যাদের নর্মাল ওয়েভ আছে লাইফের, তো তাদের দেখা যায় যে আমাদের রিক্রিয়েশনের অনেক জায়গা আছে, আমরা হয়তো বা কোনো পার্টিতে যাচ্ছি, হ্যাং আউটে যাচ্ছি বা নর্মাল আমরা পার্কে টার্কে যাচ্ছি, বাট দেখা যায় চিলড্রেন উইথ স্পেশাল নিডস যারা তারা সব জায়গায় যেতে পারছে না, প্যারেন্টসরা তাদেরকে সব জায়গায় নিয়ে যেতে কমফোর্টেবল ফিল করছে না। সো আমি চাই আমার স্কুলে তারা আসবে, ডান্স শিখবে, হ্যাং আউট করবে, একসাথে গ্রুপ ওয়ার্ক করবে, সো দ্যাট দে ক্যান ডেভেলপ দেয়ার সোশ্যাল স্কিল, কমিউনিকেশন স্কিল, এটাই।
চমৎকার, এতে এর মাধ্যমে আপনি বাচ্চাদেরকে কিছু কনস্ট্রাকটিভ ওয়েতে আপনি ডাইভার্ট করতে পারবেন, তাই না?
ওরা একটু আনন্দ পায়, ওদের একটু ভালো লাগে সবাই একসাথে ওরা আছে।
তা আপনি এই যে লাস ভেগাসে আসলেন, সম্মানিত হলেন, আপনার দায়িত্ব বেড়ে গেল না আপনার, এখন কি করার ইচ্ছে ভবিষ্যতে এই লাইনেই?
বেসিক্যালি আরেকটা জিনিস যেটা আমি হচ্ছে আনপ্রিভিলেজড চিলড্রেন এন্ড সিটিজেনদেরকে নিয়ে কাজ করছি। আমাদের একটা ফাউন্ডেশন আনপ্রিভিলেজড সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে আমরা মেডিকেশন দিয়ে থাকি, ফুড দিয়ে থাকি, শেল্টার দিয়ে থাকি, এন্ড যারা চিলড্রেন আছে তাদেরকে আমরা পড়ালেখার অ্যাক্সেসরিজ, পড়ালেখার খরচ, খাবার, এগুলো সবকিছু প্রোভাইড করে থাকি। তো আমার ইচ্ছা এগুলো নিয়ে আরো বেশি এগিয়ে যাওয়া, এবং যদি আমার সুযোগ থাকে দেশের বাইরেও এরকম আনপ্রিভিলেজ যারা আছে তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই।
এছাড়া আপনার আরো কোনো ভবিষ্যৎ পরিকল্পনা থাকলে শেয়ার করতে পারেন আমাদের সাথে? কারণ বাংলাদেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে, বাংলাদেশে এখন বাংলাদেশ সারা পৃথিবীতে
আমার দেশ অনেক এগিয়ে গেছে, সবাই এখন আমার দেশকে চিনে।
অবশ্যই আমরা যে যেখানে থাকি না কেন বাংলাদেশকে তো ধারণ করে আছি, তাই না? অবশ্যই। তো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে অবনী, আপনার যে স্বপ্ন আছে ভবিষ্যতের জন্য সেগুলো সফল হোক। আপনি শেষে আপনাকে বলবো, আমাদের যারা শ্রোতা দর্শক আছেন ভয়েস অফ আমেরিকার, আপনার যদি কোনো মনের কথা বলার থাকে আপনি সরাসরি বলতে পারেন।
অনেক এখানে নিয়ে এসেছেন এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবার সাথে, আর আমাদের আগামী প্রজন্মের জন্য আমি যেটা বলতে চাই যে সবসময় মা বাবার কথা শুনবেন, যেটা আমি করেছি, এবং আমি আমি বলবো যে আমি আমার লাইফে অনেক সাকসেসফুল মা বাবার কথা শুনে, এবং নিজের সততাটা বজায় রাখবেন, যেটা আমরা ইন্টিগ্রিটি বলে থাকি, নিজের যে কোনো আমি কাজ করে থাকি, আমার প্যাশন থাকতে পারে, এনিথিং, বাট ইন্টিগ্রিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং।
আপনার শেষে জিজ্ঞেস করি যে আপনার যেটি বাচ্চা আছে, আপনার হাজবেন্ড আছে, ওদের সম্বন্ধে একটু বলেন, বাচ্চাটা কত বড়, কি নাম?
হ্যাঁ, এটা আরেকটা জিনিস বলতে চাই, আসলে আমি এখানে আজকে বসে আছি, ইটস টোটালি আমার হাজবেন্ড, এখানে বলবো তার 100% অবদান এখানে, সে অনেক হেল্প করেছে। যেমন আমাদের বাংলাদেশে যেটা হয় যে কনজারভেটিভ ফ্যামিলি থেকে অনেকে হেল্প করতে চায় না, বাট হি ইজ টোটালি ডিফারেন্ট সামওয়ান, আমাকে অনেক হেল্প করেছে, এখনো হেল্প করে যাচ্ছে, আর আমার বেবির বয়স 1.5 বছর মাত্র।
আচ্ছা, কি নাম?
অ্যাড্রিয়ানা।
আচ্ছা আচ্ছা,
বেবি অ্যাড্রিয়ানা, আই এম ভেরি হ্যাপি দ্যাট আমার একটা মেয়ে সন্তান আছে।
মুনজারিন মাহবুব অবনী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, সুন্দর থাকবেন।
থ্যাংক ইউ সো মাচ।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাওহিদুল ইসলাম।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি ব্যয় প্রস্তাবে সই করেছেন যা সেপ্টেম্বর মাস থেকে ফেডারেল সরকারের অর্থায়নকে নিশ্চিত করেছে এবং যার ফলে শুক্রবার থেকে সরকারি অফিস বন্ধ এড়ানো গেছে। এই ব্যয় প্রস্তাবে মোট $1,40,000 কোটি বিধান রয়েছে এবং সরকারের অসামরিক কর্মচারীদের জন্য 3.1% বেতন বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া $73,800 কোটি প্রতিরক্ষা নীতি বিষয়ক প্রস্তাবেও তিনি স্বাক্ষর করেছেন। ট্রাম্প মহাকাশ বাহিনী গঠন অনুমোদন করেছেন এবং সামরিক বাহিনীর সদস্যদের জন্য 3.1% বেতন বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া 12 সপ্তাহের জন্য বেতনসহ মাতৃত্ব ও পিতৃত্বের সময়কার ছুটি দেওয়ার বিধানও রয়েছে। সিরিয়ার তেল মন্ত্রক এবং রাষ্ট্রপরিচালিত টেলিভিশন বলছে সিরিয়ার মধ্যাঞ্চলে প্রায় একই সময়ে খুব সম্ভব ড্রোন আক্রমণে সরকার পরিচালিত 3টি তেল ও গ্যাস স্থাপনায় আঘাত হানা হয়েছে। তবে হামলার দায় কেউ স্বীকার করেনি। এই হামলার লক্ষ্য ছিল দেশের 2টি শোধনাগারের মধ্যে অন্যতম হোমস তেল শোধনাগার। তাছাড়া হোমস প্রদেশের বিভিন্ন স্থানে আরও 2টি প্রাকৃতিক গ্যাস স্থাপনায় আক্রমণ চালানো হয়েছে। পাকিস্তানের একটি আদালত আজ 33 বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষককে ধর্মীয় অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। এই বিচার প্রক্রিয়া 6 বছর ধরে চলে। এরই মধ্যে বিচারকদের পরিবর্তন হয় এবং বিবাদী পক্ষের একজন উকিলকে হত্যা করা হয়। জুনায়েদ হাফিজকে পাকিস্তানের মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের অবমাননার জন্য অভিযুক্ত করা হয়। প্রাথমিক পুলিশ রিপোর্টে তার বিরুদ্ধে এমন 2টি ফেসবুক গ্রুপ পরিচালনার জন্য অভিযোগ আনা হয় যেখানে ধর্মবিরোধী পোস্ট ছিল। তার পরিবার এবং আইনজীবীরা দাবি করেছেন যে তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ আনা হয়েছে এবং এগুলো হচ্ছে তিনি যে বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং লেকচারার হিসেবে পড়াচ্ছিলেন সেখানকার রাজনীতির ফল। হাফিজের বাবা জার্মান বেতার কেন্দ্র ডয়চে ভ্যালিকে বলেন যে মুলতানের ওই বাহাউদ্দিন জাকারিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁর ছেলের উদার দৃষ্টিভঙ্গির জন্য একটি রক্ষণশীল ছাত্র সংগঠন তাঁকে পছন্দ করত না। হংকংয়ের দাঙ্গা পুলিশ আজ বিভিন্ন বিপণী কেন্দ্রে অভিযান চালিয়ে সরকার বিরোধী বিক্ষোভকারীদের তাড়া করেছে। এইসব বিক্ষোভকারী বড়দিনের আগে সপ্তাহান্তে বড় রকমের কেনাকাটার সময় তাদের দাবি জোরালোভাবে তুলে ধরার জন্য সেখানে সমবেত হয়েছিল। চীনের সীমান্ত সংলগ্ন ইউয়েনলং শহরের একটি বিপণী কেন্দ্রে শত শত বিক্ষোভকারী কালো পোশাক পরে 5 মাস আগে একটি ট্রেন স্টেশনে আক্রমণের স্মরণে প্রতিবাদ জানাচ্ছিল। ওই আক্রমণের সময় সাদা টি শার্ট পরা লোকজন পাইপ এবং খাম্বা দিয়ে বিক্ষোভকারী ও রাস্তার লোকজনকে মারধর করে। আজকের বিক্ষোভকারীরা ওই হামলার ব্যাপারে সুবিচারের দাবি জানায় এবং মুক্তির জন্য লড়াই হংকংয়ের সঙ্গে থাকুন এরকম স্লোগানও তারা দেয়। হংকংয়ে 7 মাস ধরে এই আন্দোলন চলছে। এখন যদিও আন্দোলনে একটু থমকে আছে কিন্তু সেখানকার বাসিন্দারা এ ব্যাপারে ক্ষুব্ধ, কারণ তারা মনে করেন চীন ওই শহরের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছে যার আশ্বাস পাওয়া গিয়েছিল 1997 সালে এক দেশ দুই পদ্ধতি সূত্রে। উত্তর কোরিয়ার মানবাধিকার সম্পর্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের সাম্প্রতিক সমালোচনা বিষয়ে আজ উত্তর কোরিয়া তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা সতর্ক করে দিয়ে বলে যে যুক্তরাষ্ট্রকে তাদের কথায় দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য চড়া মূল্য দিতে হবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রক সুনির্দিষ্টভাবে সম্প্রতি ভয়েস অফ আমেরিকাকে দেয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সাক্ষাতের কথা দিয়েই আপত্তি জানায়। ওই সাক্ষাৎকারে কর্মকর্তাটি বলেছিলেন উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। নাইজেরিয়ার বিধায়করা এমন 2টি প্রস্তাব বিবেচনা করছেন যা ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমগুলোর বক্তব্যকে নিয়ন্ত্রণ করবে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকাশকরা ছিলেন জাস্টিন থ্রয়ার্স, সামাজিক মাধ্যমের সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ, আমি তাওহিদুল ইসলাম এবং
আমি আনিস আহমেদ।
আমরা দুজনই আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.